বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 8 সেপ্টেম্বর, 24 ভাদ্র এবং ফার্সি 17 শাহরিভার। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। আমাদের শান্ত অধিবেশন সরাসরি সম্প্রচার করা হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 6:53, আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজ। সৌদি আরবের শ্রোতারা এই অনুষ্ঠান শুনতে পান শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টজ। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হয় এই ঠিকানায় facebook.com/parstoday বাংলা। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ পাশের অনুষ্ঠান দৃষ্টিপাতে থাকবে তাইওয়ান ইস্যুকে অজুহাত করে উত্তেজনা সৃষ্টির মার্কিন চেষ্টা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশে চলতি আমন মৌসুমে সার নিয়ে কৃষকদের ভোগান্তির অভিযোগ সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক আয়োজন রংধনু, আর প্রান্তিক আয়োজনে থাকবে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। আরব লীগের ইরান বিরোধী বিবৃতি আগের অভিযোগেরই ভিত্তিহীন পুনরাবৃত্তি, বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। আইএইএর নির্বাহী পরিষদে ইরান বিরোধী প্রস্তাব অগঠনমূলক হবে, অভিমত রুশ রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানভের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের মধ্যে দিনাজপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি কিশোর নিহত। এবং পিএম কেয়ারে ওঠা লাখো কোটি টাকা বিজেপি সরকার বিদেশে পাঠিয়েছে, অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি বলেছেন তার দেশের বিরুদ্ধে আরব লীগ নতুন করে যে অভিযোগ করেছে তা ভিত্তিহীন এবং মূল্যহীন, এটি আগের অভিযোগেরই পুনরাবৃত্তি। নাসের কানিয়ানি বলেন কায়রো ভিত্তিক এই সংস্থাটির উচিত ইহুদিবাদী ইসরায়েলের দিকে নজর দেওয়া যারা ফিলিস্তিনের উপর বর্বর হামলা চালাচ্ছে। মঙ্গলবার আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা মিশরের রাজধানী কায়রোয় তাদের 158তম বৈঠকে বসেন। সেখান থেকে ইরান বিরোধী একটি বিবৃতি দেওয়া হয়। ওই বিবৃতিতে পারস্য উপসাগরে কয়েকটি দ্বীপের উপর ইরানের মালিকানা এবং ইয়েমেন ও অন্য কয়েকটি আরব দেশে ইরানের হস্তক্ষেপের অভিযোগ তুলে বিবৃতি দেওয়া হয়। পাশাপাশি পরমাণু কর্মসূচি এবং ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ব্যাপারে আলোচনায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানান। নাসের কানিয়ানি বলেন, এই ধরনের বিবৃতি প্রকাশের মধ্য দিয়ে এটি পরিষ্কার হয় যে এই সমস্ত দেশ আঞ্চলিক ঘটনাবলী এবং বাস্তব সমস্যা বুঝতে ব্যর্থ হয়েছে। কিছু দেশ যখন ইরানের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে, তখন এই ধরনের বিবৃতি প্রকাশের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন নাসের কানিয়ানি। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার নির্বাহী পরিষদে ইরান বিরোধী প্রস্তাব পাশ করার চিন্তা হবে নেতিবাচক। আন্তর্জাতিক সংস্থাগুলোতে রাশিয়ার প্রতিনিধি মিখাইল উলিয়ানভ ইরান বিরোধী প্রস্তাবের নেতিবাচক ফলাফল সম্পর্কে হুঁশিয়ারি উচ্চারণ করেন। ফার্স্ট নিউজ এজেন্সি জানিয়েছে, ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদকের এক টুইটের প্রতিক্রিয়ায় তিনি ওই হুঁশিয়ারি উচ্চারণ করেন। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদকের রিপোর্টে বলা হয়েছিল, আগামী সপ্তাহে আইএইএর নির্বাহী বৈঠকে ইরান বিরোধী প্রস্তাব পাশ হবে না। রয়টার্স এবং এএফপি ইতিপূর্বে দাবি করেছে, আইএইএর নয়া প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পরমাণু কর্মসূচিতে শান্তিপূর্ণ তা নিশ্চিতভাবে অনুমোদন করা যাচ্ছে না। পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসিও ওই প্রতিবেদনে অবশিষ্ট ইস্যুগুলোতে পরমাণু শক্তি সংস্থার সাথে ইরান সহযোগিতা করছে না বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষায়, ওই সমস্যাগুলোর কারণেই তেমন কোনো অগ্রগতি হচ্ছে না। ইরানের পরমাণু শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি আজ গ্রোসির নয়া প্রতিবেদনের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, আগের মতো পরিদর্শন করতে চাইলে পরমাণু সমঝোতার পক্ষগুলোকে চুক্তি অনুযায়ী প্রতিশ্রুতি মেনে চলতে হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পরিবহনমন্ত্রী রুস্তম কাসিমি বলেছেন, রাশিয়া 9টি বিমান রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য ইরানে পাঠিয়েছে। গতকাল কাসিমি বলেন, রাশিয়ার 9টি যাত্রীবাহী বিমান ইরানে রক্ষণাবেক্ষণের সেবা নিচ্ছে, কারণ রাশিয়ার বিমানের জন্য যে ধরনের যন্ত্রাংশ ও সেবা প্রয়োজন ইরানে তা রয়েছে। রুস্তম কাসিমি বলেন, সাম্প্রতিক মাসগুলোতে ইরান বিমান রক্ষণাবেক্ষণ ও মেরামতের ক্ষেত্রে বেশ ভালো অবস্থানে রয়েছে। যখন বিদেশি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান এবং রাশিয়া বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রেখে চলেছে, তখন ইরানে রাশিয়ার বিমানের রক্ষণাবেক্ষণের সেবা নেওয়ার রিপোর্ট প্রকাশ করা হল। দ্বিপক্ষীয় সহযোগিতার কারণে দুই দেশের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা খুব একটা প্রভাব ফেলতে পারেনি। রাশিয়ার সরকার বেশ কয়েকবার বলেছে যে বিদেশি নিষেধাজ্ঞা মোকাবেলার ক্ষেত্রে তারা ইসলামী প্রজাতন্ত্র ইরানের নানামুখী অভিজ্ঞতাকে ব্যবহার করছে। রাশিয়া ও ইরান সাম্প্রতিক মাসগুলোতে তাদের অর্থনৈতিক বিস্ফোরণের জন্য বিভিন্ন ধরনের চুক্তি করেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডার বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের মধ্যেই দিনাজপুরের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ এর গুলিতে মিনহাজ নামে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। এই ঘটনায় আরও দুই বাংলাদেশি নিখোঁজ রয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের মধ্যেই দিনাজপুরের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে মিনহাজ নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন আর এই ঘটনায় আরও দুই বাংলাদেশি নিখোঁজ রয়েছেন। নিহত মিনহাজ সদর উপজেলার 1 নম্বর আশকরপুর ইউনিয়নের ভিতরপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। নিখোঁজ দুই ব্যক্তি হলেন একই ইউনিয়নের খানপুর এলাকার লতিফুল ইসলামের ছেলে এমদাদুল 28 বছর এবং সালমানের ছেলে সাগর 20 বছর। মিনহাজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর ইসলাম। তিনি বলেছেন, বুধবার রাত 11টার দিকে 5 শুটকি ব্যবসায়ী দাইনুর বিওপির 315 নম্বর মেইন পিলার সীমান্তের কাছে গেলে বিএসএফ সদস্যরা গুলি চালায়। বিএসএফ জানিয়েছে, মিনহাজ সহ অন্যরা মাদক পণ্য নিয়ে ভারত থেকে বাংলাদেশে ফিরছিল। বিএসএফ গুলি চালালে মিনহাজ নিহত হয়। মিনহাজের মরদেহ ভারতের দক্ষিণ দিনাজপুর তেলিয়াপাড়া এলাকায় রাখা হয়েছে। দাইপুর বিজিবি বিওপির নায়েক সুবেদার আক্তার হোসেন বলেছেন, এ বিষয়ে বিএসএফ এর কাছে আমরা চিঠি পাঠিয়েছি। বিএসএফ চিঠির জবাব দিয়েছে, যেকোনো মুহূর্তে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ আনা হবে। বিজিবির একজন সদস্য জানিয়েছেন, মরদেহ ভারতের গঙ্গারামপুর থানায় নেওয়া হয়েছে, সেখানে ময়নাতদন্ত এবং আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশের নিকটে হস্তান্তর করা হবে। এর আগে গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নয়াদিল্লিতে বৈঠকে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার বিষয়ে সম্মত হয়েছেন দুই পক্ষ। বৈঠক শেষে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে সীমান্তে প্রাণহানির সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় দুই শীর্ষ নেতা সন্তোষ প্রকাশ করেছেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বজ্রপাতে সাত কৃষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে উপজেলার পঞ্চকৃষি ইউনিয়নের মাটিকোড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চকৃষি ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। ইউপি চেয়ারম্যান জানান, বিকেলে জমিতে চারা রোপণের কাজ করছিলেন কৃষকরা। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে পাঁচজনের মৃত্যু হয়, আহত হয় আরও অন্তত ছয়জন। এরপর আরও দুজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রে বিজেপি সরকারকে টার্গেট করে বলেছেন, পিএম কেয়ারে ওঠা লাখো কোটি টাকা তারা বিদেশে পাঠিয়ে দিয়েছে, দেশটাকেও বিক্রি করে দিয়ে সে টাকা নিয়ে পালাবে। আরও বলছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন বিজেপি নেতাদের নিশানা করে বলেছেন, আমাদের ভয় দেখানোর চেষ্টা করবেন না, আমরা মরি তবুও লড়ি। তিনি আজ বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। মমতা বলেন, লক্ষ লক্ষ কোটি টাকা তো পিএম কেয়ারে উঠল, সে টাকা কোথায় গেল?
লক্ষ লক্ষ কোটি টাকা তো পিএম কেয়ারে উঠল, সে টাকা কোথায় গেল? সব পাঠিয়ে দিয়েছে বিদেশে, দেশটাকেও বিক্রি করে সে টাকা নিয়ে বিদেশ পালাবে। আপনারা আমার কি হবে? দুদিন বাদে ব্যাংকও বন্ধ করে দেবে, ব্যাংকের টাকাও পাবেন না। এই অবস্থা দাঁড়িয়ে একমাত্র হচ্ছে কাজ আমাদের, ছাত্র হোক, যুবক হোক, শ্রমিক হোক, কৃষক হোক, মহিলা হোক, মা বোন হোক, একটাই কাজ, সেটা হচ্ছে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। বিজেপি আমরা সিপিএম এর 34 বছরের লড়াই দেখেছি, আমাদের ভয় লাগানোর চেষ্টা করবে না। আমরা মরি তবুও আমরা গড়ি, আমরা মরি তবুও আমরা লড়ি, আমরা মরি তবুও আমরা মাথা বিকিয়ে দিই না। আর আমাদের সাথে যত লড়বে আমাদের শক্তি তত বাড়বে, আমাদের সাথে যত মিথ্যাচার করবে আমাদের ক্ষমতা তত বাড়বে।
মমতা আজ ফের তার খেলা হবে স্লোগান দিয়ে কর্মী সমর্থকদের উজ্জীবিত করার চেষ্টা করেন। এ সময় তিনি আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে উচিত জবাব দেওয়ার কথা বলেন। তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন, 2024 সালে এমন খেলা খেলব ওরা গর্ব করে বলে বেড়াচ্ছে তো, রাজীব গান্ধীর সময়ে 400 MP ছিল, তাও ধরে রাখতে পারেনি, আর এদের 300-র কাছাকাছি আছে। এই যে 5টা রাজ্যের কথা বললাম, এখানেই 100টা হ্যাচাংফু হয়ে যাবে, কোথা থেকে গড়বে সরকার? আর নেই দরকার বিজেপি সরকার বলেও মমতা আজ স্লোগান দেন, এবং আমরা চাই মানুষের সরকার হোক বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn। বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ভারতের তেলমন্ত্রী হরদীপ সিং পুরি বলেছেন, পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে চাপ বৃদ্ধি সত্ত্বেও রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখবে দিল্লি। মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। হরদীপ সিং বলেন, এটি জ্বালানি নিরাপত্তার প্রশ্ন। ভারত প্রতিদিন 50 লাখ ব্যারেল তেল ব্যবহার করে, এই বিপুল পরিমাণ তেলের যোগান অবশ্যই নিশ্চিত থাকতে হবে। ভারতের মন্ত্রীকে জিজ্ঞেস করা হয় যে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের মধ্যে রাশিয়া থেকে তেল কেনার ব্যাপারে তিনি কোনো নৈতিক দ্বন্দ্ব অনুভব করেন কিনা। জবাবে ভারতের তেলমন্ত্রী সুস্পষ্ট করে বলেন, না, এ ব্যাপারে কোনো দ্বন্দ্ব নেই, আমার ভোক্তাদের প্রতি আমার বরং নৈতিক দায়িত্ব রয়েছে। গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোনো সরকার কি চাইতে পারে যে তার দেশের পেট্রোল পাম্পগুলো তেলহীন হয়ে পড়ুক? ভারতের আশপাশের দেশগুলোতে তাকিয়ে দেখুন সেসব দেশে কি হচ্ছে। ভারতের তেলমন্ত্রী আরও বলেন, ইউরোপের দেশগুলো রাশিয়া থেকে তেল কিনছে, ফলে ভারতের বিচার করার কোনো নৈতিক অধিকার তাদের নেই। তিনি বলেন, ভারত তিন মাসে যে তেল কেনে, ইউরোপ এক বিকেলে সেই তেল কেনে। আমি আশ্চর্য হচ্ছি যে তারা এত বেশি তেল কেনা সত্ত্বেও তাদের ক্ষেত্রে এখনও পর্যন্ত কোনো শর্ত নেই। রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযান শুরু করার পর দেশটির উপর আমেরিকা সহ পশ্চিমা বিভিন্ন দেশ নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর রাশিয়া কম মূল্যে তেল বিক্রির ঘোষণা দেয়। এই সুযোগ নিয়ে ভারত গত কয়েক মাস ধরে রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল কিনছে। আমেরিকার একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেছেন, কৃষ্ণ সাগরে কয়েক মাস আগে রাশিয়ার যে যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে তা করার জন্য ইউক্রেনের সেনাদেরকে প্রশিক্ষণ দিয়েছে আমেরিকা। মার্কিন ওই কর্মকর্তার এই বক্তব্যের মধ্য দিয়ে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ইউক্রেনের সেনাদেরকে আমেরিকায় নিয়ে হারপুন ক্ষেপণাস্ত্র দিয়ে জাহাজে হামলার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর আগে পেন্টাগন এ ধরনের ধারণা নাকচ করেছিল। ডিফেন্স নিউজ আইডিতে এক অনুষ্ঠানে গতকাল মার্কিন প্রতিরক্ষা বিষয়ক আন্ডার সেক্রেটারি ফর ইকুইজিশন অ্যান্ড সাস্টেইনমেন্ট বিল লা প্লান্টে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সংঘাতে কিয়েভকে আমেরিকার সহযোগিতা করার বিষয়টি তুলে ধরেন। সেখানে তিনি রাশিয়ার যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়ে বিষয়টি নিয়ে আলোচনা করেন যাতে হারপুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তবে কর্মকর্তা পরিষ্কার করেননি যে রাশিয়ার কোন ধর্মের জাহাজ তারা ডুবিয়ে দিয়েছেন। পেন্টাগনের আগে জানিয়েছিল যে হারপুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি সরবরাহ জাহাজ বুঝিয়ে দেওয়া হয়, এই দাবি স্বীকার করেনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মার্কিন ডলার এবং ইউরোর মতো প্রচলিত মুদ্রার উপর থেকে আস্থা চলে গেছে। এসব মুদ্রা এখন আর আন্তর্জাতিক লেনদেনের জন্য ভিত্তি হতে পারে না। গতকাল বুধবার রুশ প্রেসিডেন্ট এ বক্তব্য দেন। তিনি বলেন, ধীরে ধীরে রাশিয়া অনির্ভরযোগ্য এইসব মুদ্রা থেকে সরে আসছে। পশ্চিমা দেশগুলো বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থার ভিত্তি ক্ষতিগ্রস্ত করে দিয়েছে। লেনদেনের ক্ষেত্রে ডলার, ইউরো এবং পাউন্ড স্টার্লিং এর উপর থেকে আস্থা উঠে গেছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। তাইওয়ানকে নিয়ে চীন ও মার্কিন সরকারের সম্পর্কে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বেশি উত্তেজনা সৃষ্টি হয়েছে। সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমে শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন, পরে শোনাচ্ছেন রেজন হোসেন।
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, চীন বিষয়ে মার্কিন নীতি পরিবর্তন করতে ও তাইওয়ানকে ন্যাটো জোট বহির্ভূত প্রধান মিত্র হিসেবে ঘোষণার বিল বা প্রস্তাব তুলতে তিনি মার্কিন কংগ্রেসের সঙ্গে কথা বলবেন। তিনি তাইওয়ানে চীনের হামলার হুমকিকে বাস্তব ও প্রকাশ্য বলেও মন্তব্য করেছেন। চীনা কর্মকর্তারা তাইওয়ানকে পুনরায় চীনের সঙ্গে এক করতে বল প্রয়োগের সম্ভাবনা নাকচ করা সত্ত্বেও মার্কিন সরকারের এই ধরনের বক্তব্য উত্তেজনা বাড়ানোরই চেষ্টা মাত্র। জো বাইডেন সরকার চীনের ব্যাপারে কূটনৈতিক ও উত্তেজনা প্রশমনের নীতি অনুসরণের দাবি করে আসলেও বাস্তবে উত্তেজনা বিস্তারের নীতিই অনুসরণ করছে। চীন তাইওয়ান সম্ভাব্য যুদ্ধে মার্কিন সরকার তাইওয়ানকে রক্ষার চেষ্টা করবে বলেও মার্কিন কর্মকর্তারা বক্তব্য রেখেছেন। সম্প্রতি মার্কিন প্রতিনিধি পরিষদের প্রধান ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করে উত্তেজনার আগুনে ঘি ঢালার চেষ্টা করেছেন। চীনের ব্যাপক হুঁশিয়ারি সত্ত্বেও আরও কয়েকজন মার্কিন সাংসদ তাইওয়ান সফর করেছেন। চীন তাইওয়ানকে নিজের অংশ বলে মনে করে এবং জাতিসংঘ এ বিষয়টিকে স্বীকৃতি দিয়েছে। মার্কিন সরকারও 1979 সনে এক চীন নীতি মেনে নিয়ে তাইওয়ানকে একটি পৃথক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। সেই থেকে চীনের ঘরোয়া বিষয়ে হস্তক্ষেপের বিরুদ্ধে বেইজিংয়ের উপর্যুপরি হুঁশিয়ারি সত্ত্বেও মার্কিন সরকারগুলো নানা আঞ্চলিক জোট গঠনের মাধ্যমে চীনকে কোণঠাসা করার ও তাইওয়ানে হস্তক্ষেপ বৃদ্ধির চেষ্টা অব্যাহত রেখেছে এবং তাইওয়ানের সঙ্গে স্বাধীন রাষ্ট্রের মতো আচরণ করছে। মার্কিন সরকার প্রায় তাইওয়ানের কাছে নানা ধরনের সমরাস্ত্র বিক্রি করছে ও ওই অঞ্চলে মার্কিন যুদ্ধজাহাজ পাঠাচ্ছে, ফলে বেইজিং এর একচেটিয়া নীতির প্রতি চ্যালেঞ্জ সৃষ্টি হচ্ছে। এসবের জবাবে ক্ষুব্ধ চীন ন্যান্সি পেলোসির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং সামরিক ও নিরাপত্তা বিষয়ক সহযোগিতার কয়েকটি ক্ষেত্রে মার্কিন সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। এছাড়াও চীন তাইওয়ানের আশেপাশে সামরিক মহড়া জোরদার করেছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাত এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের চলতি আমন মৌসুমে সার নিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন কৃষকরা। সরকারের বেঁধে দেওয়া দামেও সার পাচ্ছে না কৃষকরা। ক্রেতাদের অভিযোগ, জেলা উপজেলা পর্যায়ে সারের পর্যাপ্ত মজুত থাকলেও কৃষক পর্যন্ত সার পৌঁছাচ্ছে না। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের কৃষি পঞ্জিকা অনুযায়ী জুলাইয়ের শুরু থেকে মধ্য অক্টোবর পর্যন্ত আমন ধানের মৌসুম, আর এ ধানের চারা রোপণের সময় জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্ট পর্যন্ত। চারা রোপণকালীন অ ইউরিয়া সার ব্যবহার করতে হয়। অ ইউরিয়া সারের মধ্যে গুরুত্বপূর্ণ দুটি সার হচ্ছে MOP ও TSP। চলতি আমন মৌসুমে সার নিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন কৃষক। সরকারের বেঁধে দেওয়া দামেও সার পাচ্ছেন না কৃষক। ক্রেতাদের অভিযোগ, জেলা উপজেলা পর্যায়ে সারের পর্যাপ্ত মজুদ থাকলেও কৃষক পর্যায়ে সার পৌঁছাচ্ছে না। আবার সরবরাহ ঠিক থাকলেও বাড়তি দামে সার কিনতে হচ্ছে। ইতিমধ্যে জামালপুর ও বগুড়ায় সারের দাবিতে সড়ক অবরোধ হয়েছে। ডিলারদের দাবি, BADC-র গোডাউন থেকে চাহিদা মাফিক সার পাচ্ছেন না তারা। বিশেষ করে MOP সার একেবারেই দেয়া হচ্ছে না।
TSP MOP বাজারে খুবই সংকট, ডবল দাম আর পাওয়া যাচ্ছে না অনেক দোকানে।
আর যেগুলো নন ইউরিয়া বরাদ্দ হয় এগুলো খুবই সামান্য, যা চাহিদার তুলনায় অনেক কম।
তবে সার সংকটের বিষয়টি মানতে নারাজ কৃষি মন্ত্রণালয়। গতকাল বিকেলে সচিবালয়ে ভার্চুয়ালি সার্বিক সার ও সেচ পরিস্থিতি পর্যালোচনা সভায় সার নিয়ে কৃষকদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন কৃষি সচিব সাইদুল ইসলাম। তিনি জানান, দেশে পর্যাপ্ত সার মজুদ রয়েছে, গুজবে কান দিয়ে বিভ্রান্ত হওয়া যাবে না। সভায় জেলা প্রশাসকগণ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকবৃন্দ সারের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। তারা জানান, দেশে সার নিয়ে কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে, বাজারে সারের দাম বাড়ার বিষয়টি গুজব। মাঠ পর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, সার নিয়ে এক এক এলাকায় এক এক রকম কারসাজি হচ্ছে, কৃষকদের মধ্যে কিছুটা গুজবও কাজ করছে। সংকটের আশঙ্কায় কৃষক পরিচয়ে অনেকে সার কিনছেন, পরে বাড়তি দামে ওই সার আরেকজনের নিকট বিক্রি করছেন। এদিকে বাজারে কৃত্রিম সার সংকটের কারণে অনেক ব্যবসায়ী নিম্নমানের সার বাজারে বিক্রি করছেন, অনেকেই আবার পটাশ ও MOP সার তৈরি করে কৃষকদের কাছে বিক্রি করছেন। এসব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মজুদদারদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করছে মন্ত্রণালয়, জেল জরিমানাও করা হচ্ছে ডিলারদের। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
এখন রয়েছে শিশু কিশোরদের জন্য আমাদের সাপ্তাহিক আয়োজন রংধনু।
রংধনু
রংধনু আসরের কাছের ও দূরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো এবং সুস্থ আছো। তোমরা নিশ্চয়ই জানো যে শরীরটাকে সুস্থ রাখতে হলে ঠিক মতো খাওয়া দাওয়া, খেলাধুলা, ব্যায়াম এবং বিশ্রামের দরকার। সবচেয়ে ভালো বিশ্রাম হলো ঘুম। তাই বলে সবসময় ঘুমালে চলবে না, তাড়াতাড়ি ঘুমাবে আর খুব সকালে অর্থাৎ সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠবে, কেমন?
সকালে মানে ভোরে ঘুম থেকে ওঠা সব দিক থেকেই ভালো। ভোরের টাটকা হাওয়ায় দেহ মন ভালো থাকে। কথাই বলে সকালের হাওয়া সাত কবিরাজের দাওয়া। সমীক্ষায় দেখা গেছে যে সব মানুষ তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন তাঁরা অনেক বেশি এনার্জেটিক হন, কোনো কাজ করতে খুব কম সময় নেন তারা। শুধু তাই নয়, কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে, পরিকল্পনা করতে এবং লক্ষ্যে পৌঁছাতে তারাই সেরা হন।
বন্ধুরা, সকালে ঘুম থেকে ওঠার উপকারিতা সম্পর্কে তো জানলে, এবার আমরা দেরিতে ওঠার কুফল নিয়ে দু একটি কথা বলব। গবেষণায় দেখা গেছে দেরি করে ঘুম থেকে ওঠার কারণে বিভিন্ন মানসিক ও শারীরিক জটিলতার শিকার হতে হয়। শুধু তাই নয়, যারা রাতে দেরি করে ঘুমাতে যান এবং সকালে দেরি করে ঘুম থেকে ওঠেন তাদের অকালে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। তাই আমাদের প্রত্যেকেরই উচিত সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তোলা।
ইসলামের দৃষ্টিকোণ থেকেও সকাল সকাল ঘুম থেকে ওঠার ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে।
তাই আমাদের প্রত্যেকেরই উচিত সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তোলা।
ইসলামী দৃষ্টিকোণ থেকেও সকাল সকাল ঘুম থেকে ওঠার ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে, কারণ ভোর রাতে বা দিনের শুরুর অংশে কল্যাণ ও বরকত সবচেয়ে বেশি থাকে। শুধু ইবাদত বন্দেগী নয়, পার্থিব কাজের জন্য সময়টি খুবই উপযুক্ত, মনোরম ও স্বাচ্ছন্দ্যপূর্ণ। রাসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ভোরবেলার কাজের জন্য বরকতের দোয়া করেছেন।
বন্ধুরা, তোমরা কি খুব সকালে ঘুম থেকে ওঠো, ফজরের নামাজ পড়ো, নাকি অলসতায় গা এলিয়ে দিয়ে সময়টাকে পার করে দাও? না না, এটা কিন্তু মোটেও ঠিক নয়। এমনটি করলে কিন্তু কেউ আর তোমাদেরকে আদর করে গালে চুমুকে দেবে না।
খুব সকালে উঠল না যে জাগলো না ঘুম থেকে, কেউ দিও না তার কাপড়ে একটিও চুমুকে। খুব সকালে উঠল না যে জাগলো না ঘুম থেকে, কেউ দিও না তার কাপড়ে একটিও চুমুকে। খুব সকালে উঠল না যে জাগলো না ঘুম থেকে, কেউ দিও না তার কাপড়ে একটিও চুমুকে। মাজলো না দাঁত অলসতায়, মুখ ধুলো না কোনো কথায়। মাজলো না দাঁত অলসতায়, মুখ ধুলো না কোনো কথায়। লজ্জা দিও সবাই তাকে, আস্ত হতুম ডেকে। কেউ দিও না তার কাকুলে একটিও চুমুকে। পড়লো না যে আলোস ফজর, ফের দেখালো নানা নজর। পড়লো না যে আলোস ফজর, ফের দেখালো নানা নজর। ডাকলো আব্বু আম্মু তবু বেরোয়নি রুম থেকে। কেউ দিও না তার কপোলে একটিও চুমুকে। ডাকলো দোয়েল টুনি টোনা, জলদি ওঠো খোকন সোনা। ডাকলো দোয়েল টুনি টোনা, জলদি ওঠো খোকন সোনা। নইলে আগে উঠবে সুরজ আলোর কুসুম মেখে। কেউ দিও না তার কপোলে একটিও চুমুকে। বসলো না যে সকাল বেলায়, পড়তে ভীষণ অবহেলায়। বসলো না যে সকাল বেলায়, পড়তে ভীষণ অবহেলায়। কেউ দিও না তার টেবিলে চা আর রুম রেখে। কেউ দিও না তার কপোলে একটিও চুমুকে। খুব সকালে উঠলো না যে জাগলো না ঘুম থেকে, কেউ দিও না তার কপোলে একটিও চুমুকে। খুব সকালে উঠলো না যে জাগলো না ঘুম থেকে, কেউ দিও না তার কপোলে একটিও চুমুকে। কেউ দিও না তার কপোলে একটিও চুমুকে। কেউ দিও না তার কপোলে একটিও চুমুকে। কেউ দিও না তার কপোলে একটিও চুমুকে।
কবি মতিউর রহমান মল্লিকের কথা ও মশিউর রহমানের সুরে শিশুশিল্পী সুরাইয়া আক্তার শাম্মা ও তার সঙ্গীদের কণ্ঠে গানটি শুনলে। আশা করি এখন থেকে খুব সকালে ঘুম থেকে ওঠার চেষ্টা করবে।
তো বন্ধুরা, আজকের আসরে আমরা ভোরবেলায় ঘুম থেকে ওঠার গুরুত্ব সম্পর্কে একটি গল্প শোনাব, আর গল্পের পথ থাকবে ঢাকার এক নতুন বন্ধুর সাক্ষাৎকার। আজকের অনুষ্ঠানটিও তৈরি করেছেন আশরাফুর রহমান, আর উপস্থাপনে রয়েছি আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
তাহলে আর কথা না বাড়িয়ে প্রথমে গল্প শোনা যাক।
দিন আগের কথা, ইরানের বাদশাহ খসরু নওশিরওয়ানের বিজ্ঞান মন্ত্রী বুজুর্গ মেহের একদিন খুব সকালে খসরুর দরবারে গেলেন। খসরুর সঙ্গে তার গুরুত্বপূর্ণ কাজ ছিল, কিন্তু তখনও খসরু ঘুম থেকে না উঠাই ঘণ্টাখানেক দেরি হয়ে গেল।
বুজুর্গ মেহরের খুব সকালে ঘুম থেকে ওঠার অভ্যেস ছিল। বহুবার খসরুকে সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার পরামর্শ দিয়ে বলতেন, দ্রুত ঘুম থেকে ওঠেন তাহলে সফল কাম হবেন।
খসরু রাতের বেলা গান বাজনা নিয়ে মত্ত থেকে দেরিতে ঘুমাতেন এবং সকালে দেরি করে ঘুম থেকে উঠতেন। বুজুর্গ মেহের এ কথা মনে করিয়ে দেওয়া খসরুর কাছে অপমানজনক মনে হতো বলে তার মন খারাপ হতো, কিন্তু তিনি বুজুর্গ মেহেরের কথা খুব সম্মানের সাথে শুনতেন, কারণ তার ভালো কাজের প্রতি খসরুর অগাধ ভরসা ছিল।
ওই দিন সকালে উপদেশ দিয়ে বললেন, সকালের ঘুম একটা অপছন্দনীয় অভ্যেস, আর দেরিতে ঘুম থেকে ওঠা খসরুর জন্য বেমানান। দ্রুত সকালে ঘুম থেকে ওঠা সকলের জন্য সর্বদা সফলতার অন্যতম উৎস।
খসরু বুজুর্গ মেহেরের কথাগুলো শুনলেন কিন্তু উত্তর দিলেন না। তবে তিনি মনে মনে ভাবলেন, এই কল্যাণকামী মন্ত্রী হাল ছাড়ার পাত্র নয়, প্রতিদিন একই কথার পুনরাবৃত্তি করতে থাকে, একদিন এমন এক অবস্থা করব যাতে সে নিজেই দ্রুত ঘুম থেকে ওঠার কুফলতা দেখতে পাই, তারপর আমার রাজসভায় তাকে নিয়ে হাসি ঠাট্টা করব।
ওই দিন পার হয়ে গেলে আরেকদিন নওশিরওয়ান দুইজন পিয়াদাকে আদেশ দিয়ে বললেন, নিজেদের পোশাক পরিবর্তন করে ভবঘুরুদের মতো সাজবে। আগামীকাল খুব সকালে যখন অন্ধকার থাকবে, বুজুর্গ মেহের যে পদ দিয়ে দরবারে আসে তোমরা ওখানে লুকিয়ে থাকবে। যখনই বুঝবে বুজুর্গ মেহের তোমাদের কাছাকাছি এসেছে, তখন তাকে চোরদের মতো ভয় দেখাবে এবং তার পোশাক নিয়ে চলে যাবে, যাতে সে বাড়ি ফিরে গিয়ে আবার পোশাক পরতে বাধ্য হয়। কিন্তু লক্ষ্য রাখবে তার যেন আঘাত না লাগে আর এই কথা যেন কেউ জানতে না পারে।
পরদিন খুব সকালে অন্ধকার থাকতে থাকতেই তারা মূল রাস্তায় চলে গেল। নিজেদের মাথা ও মুখ কালো কাপড় দিয়ে ঢেকে নিল। হঠাৎ করে বুজুর্গ মেহেরের উপর আক্রমণ করে বলল, তুমি যেই হও না কেন, প্রাণ নিয়ে ফিরে যেতে চাইলে তোমার কাছে যা আছে আমাদেরকে দিয়ে দাও।
বুজুর্গ মেহের বললেন, আমি বাদশাহর মন্ত্রী, রাজদরবারে যাচ্ছি, আমাকে তাড়াতাড়ি ছেড়ে দাও, তা না হলে তোমরা বন্দী হবে।
এ কথা শুনে তারা হাসতে হাসতে উপহাস করে বলল, তুমি এসব মিথ্যা কথা বলে আমাদের ভয় দেখাচ্ছ, কিন্তু আমরা রাতের চোর, মন্ত্রী বা উকিল কাউকে চিনি না, তাড়াতাড়ি করো, যা আছে দিয়ে দাও আর নিরাপদে চলে যাও, নতুবা খারাপ কিছু হবে।
বুজুর্গ মেহের বললেন, আমার কাছে সোনা রূপা কিছু নেই, আমি একজন ধার্মিক মানুষ আর জ্ঞান প্রজ্ঞাই হচ্ছে আমার সম্পদ, যা বাদশাহ ও দুর্বলদের কাজে আসে। যদি তোমরা চাও তবে তোমাদেরকে উপদেশ দিতে পারি।
তারা উত্তর দিল, যদি তোমার জ্ঞান বুদ্ধি থাকতো তাহলে মাঝরাতে এই গলিতে থাকতে না আর নিজেকে বাদশাহর মন্ত্রী দাবি করতে না। উপদেশ যদি থাকে তা নিজেকে দাও, এখন তো তোমার টাকা পয়সা নেই, তাই তোমার গায়ের পোশাকগুলোই আমাদেরকে দিয়ে দাও, এগুলো আমাদের জন্য যথেষ্ট, হয় নিজেই খুশি মনে ওগুলো খুলে ফেলো, না হয় তোমার কাছ থেকে জোর করে নেব।
বুজুর্গ মেহের নিরুপায় হয়ে তার পোশাকগুলো তাদের দিয়ে দিলেন এবং শুধু হাফ প্যান্ট পরে বাসায় ফিরে গেলেন। তারপর অন্য একটি পোশাক পরে দরবারে আসলেন। সেদিন দরবারে আসতে দেরি হয়ে গেল বুজুগ মেহরের। নও শিরোয়ান দরবারে উপস্থিত ছিলেন, তিনি তাকে প্রশ্ন করলেন, আজকে কেন দেরিতে এসেছ?
বুজুগ মেহের বললেন, তাড়াতাড়ি এসেছিলাম, চারদিক অন্ধকার ছিল বলে গলিতে চোরদের কবরে পড়েছিলাম। তারা আমার পোশাক নিয়ে গিয়েছিল, নিরুপায় হয়ে বাড়ি গিয়ে অন্য পোশাক পরে এসেছি।
খসরু অর্থবহুল একটি হাসি দিয়ে বললেন, ভালো, ভালোই হলো। অবশেষে তুমি অতি সকালে ঘুম থেকে ওঠার পরিণতিটা নিজেই দেখতে পেলে। এই ঘটনার পর আবারও আমাদেরকে প্রতিদিন বলবে নাকি যে দ্রুত সকালে ঘুম থেকে ওঠো, তাহলে সফল কাম হবে? তাহলে তোমার নিজের সফলতা কোথায়? তাহলে তোমার নিজের সফলতাটা কোথায়? নাকি আজ পোশাক হারানোর সফলতার জন্যই দ্রুত ঘুম থেকে উঠেছ?
বুজুর্গ মেহের উত্তর দিলেন, আমি চোরদের কবলে পড়ে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছি, এ কথা যেমন সত্য, তেমনি আমি এখনো বিশ্বাস করি যে দ্রুত ঘুম থেকে উঠলে সফলতা আসবেই। আপনারাই বিচার করুন, আজকে যেহেতু চোরেরা আমার আগেই ঘুম থেকে উঠেছিল, সে কারণে তারা সফল কাম হয়েছে, আমার কাপড়গুলো তাদের ভাগ্যে ছুটেছে।
বুজুর্গ মেহরের এই উপস্থিত বুদ্ধির কারণে বাদশাহ নওশিরোয়ান অনেক আনন্দিত হলেন। তিনি বুজুর্গ মেহরের পোশাকগুলো আনার নির্দেশ দিয়ে বললেন, এই পরীক্ষামূলক ঘটনাটি আপনার জ্ঞান বুদ্ধি যাচাইয়ের জন্য ছিল। নিঃসন্দেহে সকালে ঘুম থেকে ওঠা বুদ্ধিমত্তার চিহ্ন, যা সফলতা ও সুস্বাস্থ্যের অন্যতম উৎস।
বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি বাংলাদেশের এক নতুন বন্ধুকে। হ্যালো ছোট্ট বন্ধু, আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম।
তোমার নাম কি?
আমার নাম ইশরাকুল করিম চৌধুরী।
ইশরাকুল করিম চৌধুরী তোমার নাম, বেশ সুন্দর নাম তো। তো ইশরাক, তোমার নামের অর্থ কি?
ইশরাক শব্দের অর্থ ভোরের আলো, এবং করিম মহান আল্লাহ তাআলার একটি নাম যার অর্থ দয়াময়। সম্পূর্ণ নামের অর্থ হচ্ছে দয়াময়ের ভোরের আলো, আর নামের শেষে চৌধুরী আমার বংশের পদবী।
বাহ, চমৎকার অর্থবোধক নাম তোমার। তো তোমরা কয় ভাই বোন?
আমরা এক ভাই এক বোন। আমার বড় বোনের নাম ইফতা করিম চৌধুরী।
তুমি কোন স্কুলে এবং কোন ক্লাসে পড়ো?
আমি আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের সপ্তম শ্রেণীতে পড়ি।
পড়াশোনার অবসরে তুমি আর কি কি করো?
পড়াশোনার অবসরে বিশেষ করে আমি বই পড়ি, ছবি আঁকি, এছাড়াও বন্ধুদের সঙ্গে খেলাধুলা করি। পাশাপাশি টেলিভিশন, মোবাইল ফোন এবং কম্পিউটারে আমি বিভিন্ন ধরনের শিক্ষামূলক ভিডিও এবং অনুষ্ঠান দেখি।
তুমি দেখছি অবসরকে ভালোভাবেই কাজে লাগাও। তো ইশরাক, তুমি বললে যে অবসরে বই পড়ো, তো কি ধরনের বই পড়তে পছন্দ করো?
আমি অবসর সময় বিভিন্ন ধরনের বই পড়ি, বিশেষ করে ছোটদের গল্পসমূহ আমার খুব প্রিয়। এছাড়াও ইসলামের ইতিহাস, কুরআনের কাহিনী, মনীষীদের বিভিন্ন ইতিহাস, এছাড়াও বিজ্ঞানের বিভিন্ন কল্পকাহিনী আমি পড়ি। তাছাড়া সায়েন্স ফিকশন এবং গোয়েন্দা কাহিনী আমার কাছে খুব প্রিয়।
তুমি দেখছি অনেক ধরনের বই পড়ো, তো এসব বই কি নিজের ইচ্ছাতেই পড়ো নাকি কেউ উৎসাহ দেন?
আমার পিতা ও মাতা উভয়ই আমাকে বই পড়তে অত্যন্ত উৎসাহ দেন। তারা আমাকে সর্বদাই বই পড়ার গুরুত্ব এবং বই পড়লে যে সকল জ্ঞান অর্জন করা যায় তাও বলে থাকেন। এছাড়াও আমার বড় চাচা কবি আমিন আল আসাদ আমাকে বই পড়ার কাজে উৎসাহ দেন।
তুমি নিশ্চয়ই অবসর কাটাতে মাঝে মধ্যে বেড়াতেও যাও, তো বাংলাদেশের কোথায় কোথায় বেড়াতে গেছো?
আমি এখন পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন স্থানে বেড়াতে গিয়েছি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সিলেটের জাফলং, কক্সবাজার, সেন্ট মার্টিন, ছেড়াদ্বীপ, ইনানি বিচ ইত্যাদি।
তো ইশরাক, আজকের আসনে তুমি কি শোনাতে চাও?
আজ আমি আপনাদেরকে একটি কবিতা শোনাতে চাই। কবিতাটি লিখেছেন কবি আমিনা লাসাদ। কবিতাটির নাম মোহরমের চাঁদ।
ঠিক আছে, শোনাও।
আকাশে ওই উঠলো দেখো মোহরমের চাঁদ, ইমাম হোসেনের শোকেতে কাদরে তোরা কান। এই চাঁদেরই দশ তারিখে ফোরাত নদীর তীরে কারবালা মাঠ লাল হয়েছে রক্তেরই আবিরে। এজিত সীমার পাষণ্ডরা ছুড়ল যখন তীর, সেই তীরেতে জীবন দিলেন আল্লাহ প্রেমিক বীর। ইমাম এবং তার সাথীরা শহীদ হলেন হেসে, সত্য পথে লড়াই করে দিনকে ভালোবেসে। এজিত সীমার পাষণ্ডরা আজও লেগে আছে বীর মুজাহিদ ইমাম হোসেনের সাথীদের পাশে। ইমাম হোসেনের সাথীরা আজও বিশ্ব মাঝে করছে লড়াই, ঢালছে লহু সকাল দুপুর সাঁচে।
তোমার চাঁচুল লেখা ছড়াটি খুব সুন্দরভাবে আবৃত্তি করেছ তুমি। তো ইশাক, বড় হয়ে তুমি কি হতে চাও?
ইনশাল্লাহ, আমি বড় হয়ে একজন সফল ইঞ্জিনিয়ার হতে চাই এবং দেশের সেবা করতে চাই।
মহান আল্লাহ তোমার মনের ইচ্ছা পূরণ করুন, আমরা এ দোয়াই করছি। তো রংধনু আসরে অংশ নেওয়ার জন্য ইশরাকুল করিম চৌধুরী, তোমাকে অসংখ্য ধন্যবাদ।
শিশু কিশোর বন্ধুরা, তোমরা ভালো ও সুস্থ থেকো। আবারও এই কামনা করে বিদায় নিচ্ছি রংধনুর আজকের আসর থেকে।
কথা হবে আবারও আগামী আসরে।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে কথাবার্তা।
কথাবার্তা
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজ 8 সেপ্টেম্বর বৃহস্পতিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছে। বাংলাদেশের শিরোনাম, পিবিআই প্রধান সহ 6 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা নেয়ার আবেদন বাবুলের, দৈনিক প্রথম আলো। আজমির শরীফে নামাজ আদায় ও মোনাজাত করলেন প্রধানমন্ত্রী, দৈনিক কালের কণ্ঠ। হুন্ডির মাধ্যমে বছরে $7.8 বিলিয়ন পাচার সিআইডি, দৈনিক যুগান্তর। দিনাজপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত, নিখোঁজ আরো 2 যুবক, দৈনিক মানব জমিন। পরমাণু উচ্চাভিলাষ, রাশিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ চুক্তি মিয়ানমারের, দৈনিক নয়া দিগন্ত। ভারতের শিরোনাম, আমি কারো বন্ডেড লেবার নয়, মোদীর অনুষ্ঠানে না থাকার বার্তা মমতার। হাসিনার সফরে না ডাকাতেও ক্ষোভ, দৈনিক আনন্দবাজার পত্রিকা। দলের কর্মীরা তৃণমূলের সম্পদ, মমতা স্পষ্ট করলেন দলে লড়াই নেই কারো সঙ্গে কারো, দৈনিক আজকাল। মোদীর পরে এবার অমিত শাহর সঙ্গে ঘনিষ্ঠতা বিজয়নের, কেরলে জন্ম নিচ্ছে নয়া সমীকরণ, দৈনিক সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক প্রথম আলোর শিরোনামের খবরে বলা হয়েছে হেফাজতে নির্যাতনের অভিযোগে 6 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা নেয়ার আবেদন করেছেন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ জেবন নাসের আদালতে বাবুলের পক্ষে তার আইনজীবী কামরুল ইসলাম চৌধুরী সাজ্জাদ আবেদনটি করেন। আবেদনটির বিষয়ে আদেশের জন্য 19 সেপ্টেম্বর তারিখ রেখেছেন আদালত। মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি ফখরুদ্দিন চৌধুরী এ তথ্য জানিয়েছেন। বাবুলের আইনজীবী কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত বছরের 10 মে থেকে 17 মে পর্যন্ত তার মক্কেলকে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা পিবিআই চট্টগ্রাম কার্যালয়ে হেফাজতে রেখে নির্যাতনের অভিযোগে 6 জনের বিরুদ্ধে মামলা নেয়ার আবেদনটি করা হয়েছে।
দৈনিক কালের কণ্ঠের শিরোনামের খবরে বলা হয়েছে, চার দিনের রাষ্ট্রীয় সফরের শেষ দিনে জয়পুরের আজমিরে খাজা গরিবে নেওয়াজ মইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের দরগাহ শরীফ পরিদর্শন ও তার মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার দুপুরে মাজার জিয়ারতের পর তিনি সেখানে নফল নামাজও আদায় করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী দেশ, জনগণ এবং সমগ্র মুসলিম উম্মার উন্নয়ন, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে নফল নামাজ ও মোনাজাত করেন। এহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী সুফি সাধক হজরত মইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলের মাজার খাজা গরিবে নেওয়াজ দরগাহ শরীফে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন এবং কিছু সময় অবস্থান করেন। পরে শেখ হাসিনা আজমির দরগাহ শরীফের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। দৈনিক যুগান্তর লিখেছে, দেশে ডলারের দাম বাড়া সহ নানা কারণে তদন্ত শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এতে বেরিয়ে এসেছে, গত এক বছরে 75,000 কোটি টাকার সমপরিমাণ 7.8 বিলিয়ন ডলার পাচার করেছে হুন্ডি ব্যবসায়ীরা। হুন্ডি কারবার করা এমন 16 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা মোবাইল ব্যাংকিং বা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, MFS, বিকাশ, নগদ, রকেট বা উপায় ব্যবহার করে বিলিয়ন ডলারের ডিজিটাল হুন্ডি কারবার করত। বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া। তিনি বলেন যে 16 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, গত 4 মাসে 20,70,00,000 টাকা পাচার হয়েছে। এছাড়া MFS এর মাধ্যমে হুন্ডি করে এমন 5,000-এর বেশি এজেন্টের সন্ধান পেয়েছে সিআইডি। প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, তারা MFS সেবা বিকাশ, নগদ, রকেট ও উপায় ব্যবহার করে হুন্ডির সঙ্গে জড়িত। এই 5,000 এজেন্ট গেল 4 মাসে 25,000 কোটি এবং গত এক বছরে 75,000 কোটি টাকা পাচার করেছে। দৈনিক মানবজমি লিখেছে, দিনাজপুরের দাইনুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে মিনহাজ নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও 2 বাংলাদেশি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে এলাকাবাসী। নিহত মিনহাজ দিনাজপুর সদর উপজেলার 9 নং আসকরপুর ইউনিয়নের খানপুর ভিতরপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। নিখোঁজ 2 যুবক হলেন একই ইউনিয়নের খানপুর খুদিহারা গ্রামের লতিফুল ইসলামের ছেলে এমতাজুল ও একই ইউনিয়নের ভেতরপাড়া গ্রামের সালমানের ছেলে সাগর। কেউ কেউ বলছেন তারা 2 জন গুলিবিদ্ধ হওয়ায় চিকিৎসাধীন রয়েছেন, কিন্তু এর সত্যতা মেলেনি এখনো। দৈনিক নয়াদিগন্ত লিখেছে, মিয়ানমার তার পরমাণু উচ্চাভিলাষ বাস্তবায়নের অংশ হিসেবে রাশিয়ার সাথে একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে সই করেছে। মিয়ানমার সামরিক বাহিনী নিয়ন্ত্রিত সরকার এবং রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন পরমাণু সহযোগিতা সংস্থা রোসাটমের মধ্যে মিয়ানমারে সম্ভাব্য একটি মিউলার চুল্লি প্রকল্প বাস্তবায়ন সহ অধিকতর আণবিক জ্বালানির সহযোগিতার চুক্তিতে সই করেছে। রাশিয়ার ভ্লাদিবস্টকে ইস্টার্ন ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে মঙ্গলবার এই চুক্তিতে সই হয়। মিয়ানমার সামরিক জান্তার প্রধান মিন আং হুয়াইন ফোরামে অংশ নিতে রোববার সেখানে পৌঁছেছেন। এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে, নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত কর্তব্য পথের উদ্বোধন করে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুভাষচন্দ্র বসুর মূর্তির আবরণ উন্মোচন করবেন। ইন্ডিয়া গেটের সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ভার্চুয়াল মাধ্যমে থাকার অনুরোধ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষে। তবে মমতা ওই অনুষ্ঠানে থাকবেন না, সে কথা বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের কর্মী সম্মেলনে স্পষ্ট করে দেন মমতা। এ প্রসঙ্গে তার মন্তব্য, আমি কারো বন্ডেড লেবার নই। গত সোমবার ভারত সফরে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সফরে মোদীর সঙ্গে হাসিনার বৈঠকও হয়েছে, কিন্তু প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রীকে কেন ডাকা হয়নি তা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা। তিনি বলেন, পররাষ্ট্রনীতি নিয়ে কিছু বলতে চাই না, হাসিনার সঙ্গে আমার সঙ্গে সম্পর্ক খুব ভালো, এই প্রথম দেখলাম বাংলাদেশের প্রধানমন্ত্রী এলেন কিন্তু বাংলা বাদ। দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, রাজনীতিতে সমীকরণ সবসময় পাল্টাতে থাকে। আজ যে ঘোর প্রতিদ্বন্দ্বী, কাল সেই বন্ধু হয়ে উঠছে। এমন দৃশ্য বিরল নয়, সে কথাই যেন নতুন করে অনুভব করা যাচ্ছে পিনারাই বিজয়ন ও অমিত শাহর মধ্যে সাম্প্রতিক বন্ধুত্বের গুঞ্জনে। আগে এক মঞ্চে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেরলের মুখ্যমন্ত্রীকে, এবার শাহ বিজয়ন বন্ধুত্ব নিয়েও জল্পনা তুঙ্গে ওয়াকিবহাল মহলে, যা মোটেই ভালোভাবে নিচ্ছে না কংগ্রেসের মতো বিরোধীরা। প্রশ্ন উঠছে, যে কেরলে বিজেপি এত দুর্বল, সেখানে শাসক বামেদের সঙ্গে তাদের এই নয়া ঘনিষ্ঠতা কি কোনো নতুন কৌশল? প্রশ্নগুলো সহজ নয়, উত্তরও এখনো জানা যায়নি, কেবল নানা গুঞ্জন ঘুরপাক খাচ্ছে। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই কুটি নিচ্ছি, কথা হবে আবারও আগামী আসরে।
এবার সংক্ষিপ্ত সংবাদ, তবে এর আগে সর্বশেষ একটি বিশেষ সংবাদের বিস্তারিত। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগান বলেছেন, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলো উস্কানিমূলক নীতি অনুসরণ করছে। তারা রাশিয়াকে উস্কানি দিচ্ছে এবং তার সক্ষমতাকে খাটো করে দেখছে। সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিসের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরদোগান এসব কথা বলেন। বর্তমানে তিনি বলকান অঞ্চল সফরে রয়েছেন এবং তার অংশ হিসেবে তিনি গতকাল প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন। এরদোগান সাংবাদিকদের বলেন, আমি পরিষ্কার করে বলব যে রাশিয়ার প্রতি পশ্চিমা দেশগুলোর আচরণ সঠিক নয়, কারণ পশ্চিমা বিশ্ব এমন একটা নীতির ফলক অনুসরণ করছেন যা উস্কানিমূলক। এরদোগান বলেন, আমি কোনো দেশের নাম নেব না, কিন্তু একথা বলতে পারি যে পশ্চিমা কয়েকটি দেশের দৃষ্টিভঙ্গি মোটেও সঠিক নয়। তিনি বললেন, যখন উস্কানিমূলক নীতি অনুসরণ করা হয় তখন সেখান থেকে ভালো ফলাফল আসে না। এরদোগান দাবি করেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে তার দেশ অনেক বেশি ভারসাম্যপূর্ণ নীতি অনুসরণ করছে, যার কারণে জুলাই মাসের প্রথম দিকে শস্য রপ্তানির মতো চুক্তি সম্ভব হয়েছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের ভেতরে এরদোগান দুই দেশেই সফর করেছেন। আরব লীগের ইরান বিরোধী বিবৃতি আগের অভিযোগের ভিত্তিহীন পুনরাবৃত্তি বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। আইএইএর নির্বাহী পরিষদে ইরান বিরোধী প্রস্তাব অগঠনমূলক হবে অভিমত রুশ রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানোভের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের মধ্যেই দিনাজপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি কিশোর নিহত এবং পিএম কেয়ার এ ওঠা লাখো কোটি টাকা বিজেপি সরকার বিদেশে পাঠিয়েছে, অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই বাংলাদেশ সময় রাত 10:23 এবং ভারত সময় রাত 9:53 আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।